বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 11 ফেব্রুয়ারি, 28 মাঘ এবং ফার্সি 22 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানে ইসলামী বিপ্লবের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের নানা দিক সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর সীমান্তে এরপর বাংলাদেশে বইমেলা সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে।
1972 সালের 8 ফেব্রুয়ারি শ্রী চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমির বর্ধমান হাউজের সামনের বটতলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে বইমেলা শুরু করেছিলেন। এখন সেই বইমেলা হয়ে উঠেছে বাঙালির মনন ও উৎকর্ষের স্মারক, সামষ্টিক সৃজনের উর্বর জমিন।
এরপর রয়েছে ইরানে সংঘটিত ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা, প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানে ইসলামী বিপ্লবের 45তম বিজয়বার্ষিকী উদযাপিত, শোভাযাত্রাগুলোতে জনতার ঢল, বিপ্লবের প্রতি আনুগত্যের শপথ পুনর্ব্যক্ত করল ইরানি জনগণ। ইহুদিবাদ ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট রাইসি, ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয়। ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী। এবং ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী দল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিলেন উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের ইসলামী বিপ্লবের 45তম বিজয়বার্ষিকী উপলক্ষে আজ সারা দেশে লাখ কোটি মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ইরানি জনগণ যে ইসলামী বিপ্লবকে আগের মতোই ভালোবাসে, বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় মানুষের ঢল থেকে তা আবারও প্রমাণিত হয়েছে। বিপ্লবের শোভাযাত্রায় মানুষের ব্যাপক উপস্থিতি দেখে প্রতিবারই হতাশ হয়ে পড়ে শত্রুরা। 1979 সালের 11 ফেব্রুয়ারি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে ইসলামী বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে এবং এর মাধ্যমে দেশটি থেকে কয়েক হাজার বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা উৎখাত হয়ে যায়। আজ স্থানীয় সময় সকাল 9টা থেকে সারাদেশের 1,400-এর বেশি শহর এবং 35,000 গ্রামের মানুষ শোভাযাত্রায় অংশ নিতে রাস্তায় বেরিয়ে আসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা হাতে লক্ষ লক্ষ মানুষ আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল নিপাত যাক ধ্বনিতে স্লোগান দেন। প্রতিবছর 11 ফেব্রুয়ারির এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে ইরানি জনগণ ইসলামী প্রজাতন্ত্রের স্থপতি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই এবং ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খিলজমা খামেনির প্রতি আনুগত্যের শপথ পুনর্ব্যক্ত করেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি দখলদার ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। তিনি আজ রাজধানী তেহরানে ইসলামী বিপ্লবের 45তম বার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের এক সমাবেশে এ দাবি জানান। তিনি গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে বলেন, বর্ণবাদ ইসরায়েলে পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার 400 ইশতেহার, প্রস্তাব ও ঘোষণা লঙ্ঘন করেছে। তারা জাতিসংঘের প্রস্তাব ও নীতিমালা মানে না। অবৈধ দখলদার ইসরায়েলের সদস্যপদ বাতিলের জন্য তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু। ফিলিস্তিনের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের অকুণ্ঠ সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে। রাইসি বলেন, ইরান বিশ্বের সবচেয়ে স্বাধীন রাষ্ট্র। প্রাচ্য ও পাশ্চাত্যের তাবেদারি না করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার নীতিতে ইরান অটল রয়েছে। প্রেসিডেন্ট বলেন, ইরান ইস্যুতে শত্রুদের ভাষায় পরিবর্তন এসেছে। তারা এখন আর ইরানের বিরুদ্ধে সামরিক উপায় অবলম্বনের কথা চিন্তাও করতে পারে না। আজকের ভাষণে তিনি বিপ্লব পরবর্তী ইরানের নানা ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির কথাও তুলে ধরেন। এর আগে গত রাত 9টায় তেহরানে আজাদি স্কোয়ারের আজাদি টাওয়ারের উপর আলোকবর্ষণের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ইসলামী বিপ্লবের নানা অর্জনের দৃষ্টিনন্দন দৃশ্য। এছাড়া রাত 9টায় সারা ইরানের মানুষ নিজ নিজ বাড়ির ছাদে উঠে বা উঠানে নেমে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন। ইরানের সব মসজিদের মাইকে ধ্বনিত হয়েছে আল্লাহু আকবার, এবং অনেকে রাস্তায় নেমেও এই ধ্বনিতে রাজপথ মুখরিত করেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একই সঙ্গে নিহতদের স্মরণে দোয়া ও মাগফিরাত কামনায় কর্মসূচি রাখা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, 13 ও 14 ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। এরপর 16 ফেব্রুয়ারি শুক্রবার ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে নিহত হওয়া বাংলাদেশিদের স্মরণে বাদ জুমা সারা দেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা করা হবে। পরদিন শনিবার 17 ফেব্রুয়ারি সব জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। 18 ও 19 ফেব্রুয়ারি দেশের সব উপজেলা, থানা, পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে বিএনপির নেতাকর্মীরা।
আবারও ক্ষমতা দখলের পর দেশজুড়ে বেপরোয়া দখলবাজি চলছে। দখলকৃত সম্পদ ভাগাভাগি করতে গিয়ে নিজেরা নিজেদেরকে হত্যা করছে, যার প্রমাণ কুড়িগ্রাম ও কুমিল্লা সহ সারা দেশে ছাত্রলীগের নেতাদের হাতে আওয়ামী লীগ নেতারা খুন হচ্ছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2023 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ছুটি হয়ে গিয়েছিল, এবার 2024 সালের লোকসভা নির্বাচনে দলটির নিশ্চিহ্ন হওয়া উচিত। তিনি আসন্ন সাধারণ নির্বাচনে বিজেপির জন্য 370 আসনের লক্ষ্য নির্ধারণ করেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে আসন্ন সাধারণ নির্বাচনে বিজেপির জন্য 370 আসনের লক্ষ্য নির্ধারণ করেছেন। 543 আসন সম্বলিত সংসদের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনকে সামনে রেখে তিনি আজ রোববার মধ্যপ্রদেশে এক সমাবেশে বক্তব্য রাখার সময় এ সংক্রান্ত মন্তব্য করেন। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস সম্পর্কে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ছুটি হয়ে গিয়েছিল, 2024 সালে লোকসভা নির্বাচনে নিশ্চিহ্ন হওয়া নিশ্চিত। তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারে বিজেপির ক্ষমতায় থাকা প্রসঙ্গে বলেন, বিগত বছরগুলোতে মধ্যপ্রদেশ দুটি ভিন্ন যুগ দেখেছে, একটি ছিল ডাবল ইঞ্জিন সরকারের যুগ এবং অন্যটি ছিল কংগ্রেসের আমলের অন্ধকার যুগ। প্রধানমন্ত্রী বলেন, যখন বিরোধীরা বলেছিল যে 2024 সালে 400 আসন পেরিয়ে যাবে, আমি বলেছিলাম যে আমিও শুনেছি যে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ 400 ছাড়িয়ে যাবে, কিন্তু আমি এটাও শুনেছি যে বিজেপি একাই 370 আসন পেরিয়ে যাবে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর কংগ্রেস একনাগাড়ে ইলেকট্রনিক ভোট যন্ত্র বা ইভিএমকে দোষারোপ করছে। এমনকি সংসদেও বিরোধীরা এই প্রসঙ্গ তুলেছে যে নির্বাচনে বিজেপি কতগুলো আসন জিতবে কিভাবে তা আগে থেকে জানে। এসবের মধ্যেই আজ মধ্যপ্রদেশে এক সমাবেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমি জানি লোকসভায় কী ফলাফল আসবে। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জনগণের দেয়া ফলাফল থেকে স্পষ্ট যে লোকসভায় কংগ্রেস সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হতে চলেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। ইহুদিবাদ ইসরায়েল গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ করলেই পশ্চিম এশিয়ায় শান্তি ফিরে আসবে বলে মন্তব্য করেছেন লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি শনিবার বৈরুতে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকা ইসরায়েলের জন্য নিজের সমরাস্ত্রের ভাণ্ডার উন্মুক্ত করে দেওয়ার একই সময়ে রাজনৈতিক উপায়ে গাজার সংকট নিরসনের যে কথা বলছে তা উপহাস ছাড়া আর কিছুই নয়। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও পার্লামেন্ট স্পিকার নবি বেরি সহ দেশটির অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গে নিজের সাক্ষাতের প্রতি ইঙ্গিত করে আমির আবদুল্লাহিয়ান বলেন, তেহরান ও বৈরুত শুরু থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার চায়নি, কারণ যুদ্ধ ফিলিস্তিন সংকটের কোনো সমাধান নয়। তিনি হামাসের ভূয়সী প্রশংসা করে বলেন, ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে যুদ্ধ এবং রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে হামাস বিজ্ঞচিত ও সতর্ক পদক্ষেপ গ্রহণ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, 4 মাসের যুদ্ধের পর এখন বিশ্ববাসীর সামনে একথা সুস্পষ্ট হয়ে গেছে যে আগ্রাসন চালিয়ে ইসরায়েল ও তার সমর্থকরা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। এদিকে লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী পৃথক এক বক্তব্যে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে হামাস সহ অন্যান্য প্রতিরোধ সংগঠনের আলাক্সা তুফান অভিযান ফিলিস্তিনকে আবার মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত করেছে। তিনি বৈরুতে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা, হামাসের পলিটব্যুরো সদস্য ওসামা হামদান এবং পপুলার ফ্রন্টের উপমহাসচিব জামিল মাজহারের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আলাক্সা তুফান অভিযানের মাধ্যমে প্রতিরোধ ফ্রন্ট, ফিলিস্তিনি জনগণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুস্পষ্ট করতে পেরেছে। তিনি অবিলম্বে গাজা উপত্যকা ও অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের সাধারণ ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি পাশবিকতা বন্ধ করার আহ্বান জানান। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার এক ছেলে গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েলি সেনাদের বিমান হামলায় নিহত হয়েছেন। অসমর্থিত সূত্রে পাওয়া খবরে ইরানের প্রেস টিভি জানিয়েছে, শনিবার গাজার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালালে 22 বৎসর বয়সী হাজিম হানিয়া শহীদ হন। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে পর্যন্ত হানিয়ার নিজস্ব বাড়িসহ গাজায় এ হামাস নেতার আত্মীয় স্বজনের ঘর বাড়িতে বহুবার বিমান হামলা চালিয়েছে দখলদার সেনারা। এসব হামলায় ইসমাইল হানিয়ার অন্তত 14 আত্মীয় শহীদ হয়েছেন। ইসমাইল হানিয়া কাতারে অবস্থিত হামাসের প্রবাসী দপ্তরের প্রধানের দায়িত্ব পালন করছেন। তিনি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সহ অন্যান্য ইস্যুতে বিভিন্ন পক্ষের সঙ্গে কূটনৈতিক দেনদরবারে ব্যস্ত রয়েছেন। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রভাবশালী সদস্য মোহাম্মদ আলী আল হুথি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, গাজা বিশেষ করে রাফায় ইসরায়েলি হামলা তীব্রতর করা হলে ইয়েমেনিরাও ইসরায়েলের বিরুদ্ধে তৎপরতা বাড়াবে। রাফায় স্থল অভিযানের পরিণতি সম্পর্কে সতর্ক করেন এই বিপ্লবী নেতা। ইয়েমেনিরা ইসরায়েল বিরোধী অভিযান বৃদ্ধি করতে প্রস্তুত রয়েছে বলেও তিনি জানিয়ে দেন। দক্ষিণ গাজার রাফা এলাকায় লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নিয়েছেন। সেখানে ইসরায়েল বড় ধরনের স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। হুথি আনসারুল্লাহর প্রভাবশালী নেতা বলেন, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনিদের ইসরায়েল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এটাকে ইমানি ও মানবিক দায়িত্ব বলে মনে করে তার দেশ। মোহাম্মদ আলী আল হুথি বলেন, গাজায় গণহত্যা বন্ধের পাশাপাশি সেখানে অবিলম্বে ওষুধ ও খাবার পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে ইসরায়েল অভিমুখী জাহাজগুলো আটকে দেওয়ার পদক্ষেপ নিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। যারা নির্দেশ অমান্য করছে তাদের উপর হামলাও চালাচ্ছে এই বাহিনী, কারণ ইসরায়েল অভিমুখী জাহাজগুলো দখলদার ও ঘাতক ইসরায়েলি বাহিনীর জন্য নানা রসদ ও সরঞ্জাম বহন করছে এবং সেগুলোই নিরপরাধ গাজাবাসীর বিরুদ্ধেও ব্যবহার করা হচ্ছে। জাহাজ আটকে দেওয়ার পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরেও হামলা চালাচ্ছে ইয়েমেন। পাকিস্তানের কারাবন্দী নেতা ইমরান খানের দল তেহরিকে ইনসাফ বা পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হলেও আইনি বাধার কারণে সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু করতে পারছে না। উল্টো সরকার গঠনের ব্যাপক চেষ্টা শুরু করেছে তাদের চেয়ে পিছিয়ে থাকা নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলএন। শনিবার পাকিস্তান পিপলস পার্টি সহ এবং আজ এমকিউএম সহ আরও কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছে পিএমএলএন এর নেতারা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে বই মেলা সম্পর্কে শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
1972 সালের 8 ফেব্রুয়ারি শ্রী চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমির বর্ধমান হাউজের সামনের বড়তলায় এক টুকরো চটের উপর কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে বইমেলা শুরু করেছিলেন। এখন সেই বইমেলা হয়ে উঠেছে বাঙালির মনন ও উৎকর্ষের স্মারক, সামষ্টিক সৃজনের উর্বর জমিন। বইমেলার কথা ভাবলেই প্রাণে খুশির দোলা লাগে, উৎফুল্ল হয়ে ওঠে মন। বইমেলা আনন্দ, মিলন আর ভাব আদান প্রদানের এক গতিশীল স্টেশন। কত সাজে, কত বিন্যাসে, কত বই আসে এই বইমেলায়, এই জ্ঞানগুলা বাঙালির মননের খনি। মেলায় আসা বইয়ের বিস্তৃতি ও বিষয়ে পরিমাপ করা প্রায় অসম্ভব। 1972 সালের সেই 32টি বই দিয়ে শুরু যে যাত্রা তা আজ অনেক বিস্তৃত। বইমেলার আকারগত বিশালত্ব সাক্ষ্য দিচ্ছে জ্ঞান চর্চা জাতি বেশ এগিয়েছে। তাই তো ফেব্রুয়ারি এলেই অমর একুশে বইমেলা পরিণত হয় উৎসবের অনুষঙ্গে।
আমার প্রতি বছরই বইমেলায় আসা হয়। ছোটবেলায় দেখা যেত যে আব্বু আম্মুর সাথে আসি, আর এখন হচ্ছে একটু বড় হয়েছি, ইউনিভার্সিটিতে পড়ি, তাই দেখা যায় যে ফ্রেন্ডদের নিয়ে আসছি।
ঠাকুরগাঁ থেকে আমি বইমেলা আসছি। আমাকে বইমেলা অনেক ভালো লাগে। এখানে আমার বড় আপুদের, শিশুদের আর অনেকজনের এই বই আছে, এখানে সবার বই পাওয়া যায়।
এরই ধারাবাহিকতায় প্রতিটি দিন গড়াচ্ছে আর মেলায় ভিড় বাড়ছে বই প্রেমী পাঠক, লেখক ও দর্শনার্থীদের। অফিস খোলার দিন রবিবারেও আজ অনেকেই দল বেঁধে বইমেলায় এসেছেন। কেউ কেউ বন্ধু বান্ধবদের নিয়ে, কেউ বা পরিবার পরিজন নিয়ে, প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে এসেছেন একুশের বইমেলায়। শিশু কিশোরকেও এসেছে। মেলায় আগতরা ঘুরে ঘুরে দেখছেন নিজের প্রিয় লেখক সহ মেলার নতুন বইগুলো।
আস্তে আস্তে বই পড়ার দিকটাকে মানে উদ্বুদ্ধ করতে, নিজে উদ্বুদ্ধ হইতে এবং অন্যকে উদ্বুদ্ধ করতে।
আমি আজকে অনেক মজা করেছি, অনেক রকমের বই কিনেছি, যেমন ভূতের বই, তারপর ঈশ্বরীপুর গল্প।
বইয়ের প্রতি মানুষের ভালোবাসায় উচ্ছ্বসিত লেখক প্রকাশকরা। বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বিস্তৃত অমর একুশে বইমেলার 11তম দিন গেল আজ। প্রযুক্তির যুগে বইয়ের প্রতি মানুষের এই আগ্রহ ধরে রাখতে মেলবন্ধন সৃষ্টি করছে অমর একুশের বইমেলা।
পাঠক আসতেছেন, বই দেখতেছেন, বই ঠিক মতো কিনতেছেন না, দেখি সামনে কি হয়।
লেখক প্রকাশকদের প্রত্যাশা, সামনের দিনগুলোতে আরও বেচা বিক্রি বাড়বে বইমেলার। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
এবারে ইসলামী ইরানের বিপ্লবের বিজয়ের 45তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা সম্পর্কে শুনুন একটি প্রতিবেদন।
ইসলামী ইরানের কোটি কোটি মানুষ আজ দেশটির ইসলামী বিপ্লবের বিজয়ের 45তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় অংশ নিয়েছে। রাজধানী তেহরানে মিছিলকারীদের মূল সমাবেশ স্থলটি ছিল আজাদি স্কোয়ার। এখানে সমবেত লাখ লাখ জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইসলামী বিপ্লবের 45তম বিজয় বার্ষিকীর মিছিলে জাতির সর্বস্তরের বিপুল সংখ্যক জনগণের উপস্থিতি এই বার্তা তুলে ধরেছে যে জনগণ কাজে কর্মে ও মাঠে ময়দানে সক্রিয় রয়েছে। তাই জাতির দায়িত্বশীল কর্মকর্তাদেরও জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের সার্বিক দায়িত্ব পালনের ক্ষেত্রে আগের চেয়েও বেশি সক্রিয় থাকতে হবে। আজ হতে 45 বছর আগে 1979 সালের এই দিনে ইরানে ইসলামী বিপ্লব চূড়ান্ত বিজয় অর্জন করে। স্বাধীনতা, মুক্তি ও ইসলামী প্রজাতন্ত্র অর্জনের যে লক্ষ্য নিয়ে ইরানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় তা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলে প্রেসিডেন্ট রাইসি উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম ডক্টর রাইসি বর্তমান সময়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক ইস্যু তথা ফিলিস্তিন প্রসঙ্গে বলেছেন, আজ যারা পাশ্চাত্য মার্কিন সরকার ও ইসরায়েলি শাসক চক্রকে চিনতে চান তাদের জন্য গাজার দিকে দৃষ্টি দেয় যথেষ্ট। তিনি গাজাকে প্রতিরোধের মহাশক্তি ও অতুলনীয় বীরত্বের সাক্ষ্য বলে উল্লেখ করেছেন। ইরানি প্রেসিডেন্ট অবিলম্বে গাজার মজলুম জনগণের উপর বোমাবর্ষণ বন্ধের দাবি জানিয়ে বলেছেন, ইসরায়েল তার ধ্বংসকে কিছুদিনের জন্য ঠেকিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু এর মৃত্যু সন্নিকটে। প্রেসিডেন্ট রাইসি গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে বলেন, বর্ণবাদী ইসরায়েল এ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার 400 ইশতেহার, প্রস্তাব ও ঘোষণা লঙ্ঘন করেছে। তাই অবৈধ দখলদার ইসরায়েলের সদস্যপদ বাতিল করতে তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানান। ইরানের আজকের গণমিছিলের প্রধান স্লোগান ছিল, আমেরিকা ও ইসরায়েল ধ্বংস হোক। ইরানের আজকের জাতীয় গণমিছিলে সর্বস্তরের কোটি কোটি জনতার উপস্থিতি ইসলামী বিপ্লব এবং এই ইসলামী রাষ্ট্রের নেতৃত্বের প্রতি তাদের আনুগত্য অঙ্গীকারের বিষয়টি আবারও স্পষ্ট করল। ইসলামী বিপ্লবের পর ইরান যে নানা ক্ষেত্রে চোখ ধাঁধানো নানা সাফল্য অর্জন করেছে তাও বিশ্বের পর্যবেক্ষক মহলের কাছে মহাবিস্ময় হয়ে আছে। ইসলামী ইরানের উপর 8 বছরের চাপিয়ে দেওয়া যুদ্ধ ও পাশ্চাত্যের সবচেয়ে কঠোরতম অজস্র নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি এই সব সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে ইরানের ইসলামী বিপ্লবের 45তম বিজয় বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান।
ইসলামী বিপ্লবের গৌরবময় অগ্রযাত্রা।
শ্রোতা ভাই বোনেরা, ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি সালাম, অজস্র শুভেচ্ছা ও অভিনন্দন। ইরানে ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেই মহাবিপ্লবের দুর্বার অগ্রযাত্রার শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
ও আমি কাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানে ইসলামী বিপ্লবের মহাবিস্ময় অব্যাহত রয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ নানা সাফল্যের কীর্তি গাঁথায় উৎকীর্ণ এ মহাবিপ্লব হাত ছানি দিচ্ছে অচিরেই বিশ্ব সভ্যতার উজ্জ্বলতম মহাকাব্যিক অধ্যায়ে গড়ার। প্রকৃত মুহাম্মাদি ইসলামের অনুসরণে ইরানের ইসলামী বিপ্লবের অভাবনীয় সাফল্যগুলোর রহস্য। ইসলামের এই অতুলনীয় শক্তির বলেই মুসলিম বিশ্বে মার্কিন সরকারের সবচেয়ে বড় মিত্র শাহের সরকারকে উৎখাত করেছিলেন ইরানের ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি। ইসলামের সেই অনন্য শক্তির সুবাদেই ইসলামী বিপ্লব এ পর্যন্ত বানচাল করতে পেরেছে দাম্ভিক শক্তিগুলোর জটিল ও কুটিল নানা ষড়যন্ত্র। সভ্যতাগুলোর মধ্যে দ্বন্দ্ব তত্ত্বের প্রণেতা মার্কিন তাত্ত্বিক হান্টিংটন 1993 সালে বলেছিলেন, রাজনৈতিক ইসলাম অনুপ্রেরণা পেয়েছে ইরানের ইসলামী বিপ্লবের কাছ থেকে। তিনি বলেছেন, যে ইসলাম নিজেকে পাশ্চাত্যের প্রতিদ্বন্দ্বী বলে মনে করে তা মার্কিন বিশ্ব ব্যবস্থার জন্য প্রধান বিপদ।
ফরাসি ইসলাম বিশেষজ্ঞ ইয়ান রিচার্ড বিপ্লব পূর্বকালে ইরানে শাহের বিরোধিতা সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন, ষাটের দশকের পর পাহলভি সরকারের পাশ্চাত্যপ্রীতির ব্যাপকতায় ইরানি জনগণ অসন্তুষ্ট হয়েছিল, যার ফলে ইরানি জনগণ তাদের নিজস্ব সংস্কৃতির দিকে ফিরে আসা এবং আত্মপরিচয় ফিরে পাবার তাগিদ অনুভব করেছিল। দল, মত, মাঝহব নির্বিশেষে ইরানের ইসলামী বিপ্লবে জনগণের ব্যাপক উপস্থিতি সম্পর্কে ফরাসি বিশিষ্ট লেখক, সাংবাদিক এবং মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এরিক রোলো বলেছেন, ইরানের বিপ্লবই একমাত্র ধর্মীয় বিপ্লব যেখানে ধর্মীয় সংখ্যালঘুরা পর্যন্ত একত্রে মিলেমিশে আন্দোলন করেছিল। ব্রিটিশ গবেষক এবং ইরান বিষয়ক বিশেষজ্ঞ প্রেড হ্যালিডে শাহের বিরুদ্ধে জনগণের বিশাল বিক্ষোভকে মানব ইতিহাসের সবচেয়ে বড় গণবিক্ষোভ হিসেবে উল্লেখ করেছেন।
ফরাসি চিন্তাবিদ মিশেল ফুকো ইরানের ইসলামী বিপ্লব নিয়ে গবেষণা করেছিলেন। তিনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করতাম জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা বা প্রত্যয় অনেকটা খোদা কিংবা আত্মার মতোই অদৃশ্য, চোখে দেখা যায় না। কিন্তু আমরা তেহরানে এবং সমগ্র ইরানে একটি জাতির সামষ্টিক ইচ্ছা লক্ষ্য করেছি। এটা খুবই প্রশংসনীয় এবং বিরল একটি ঘটনা। ফ্রান্সের বিশিষ্ট সাংবাদিক পিয়ের ব্যালেন্সে বিপ্লবী আন্দোলন চলাকালে তেহরানে ছিলেন। তিনি ইরান আল্লাহর নামে বিপ্লব নামক গ্রন্থে লিখেছেন, যে বিষয়টি আমাকে বিস্মিত করেছে তা হল একটি জাতির প্রায় সমস্ত মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দল বেঁধে এসে বলছে, আমরা সবাই এক, সবাই কোরআনের সমর্থক, সবাই মুসলমান, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই।
ইরানের ইসলামী বিপ্লব স্বৈরাচার ও সাম্রাজ্যবাদের উপর কঠোর আঘাত হানায় এবং মুসলিম জাতিগুলোর সহযোগী হওয়ায় এর সঙ্গে স্থায়ী শত্রুতাই জড়িয়ে আছে বিশ্ব সাম্রাজ্যবাদী জোট। কিন্তু ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ও তার ইন্তেকালের পর ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি মোট 3 দশকেরও বেশি সময় পর্যন্ত ইরানি জাতিকে ইসলামী বিপ্লবের আদর্শের পথে আবশহীন অবিচল এবং ঐক্যবদ্ধ রেখে নানা ক্ষেত্রে বিস্ময়কর সাফল্য ও শক্তিমত্তার পরিচয় দিতে সক্ষম হয়েছেন। আসলে ইসলামী ইরানের বিপ্লবী নেতৃবৃন্দ ও জনগণের আদর্শিক ঐক্য ছিল এই মহাবিপ্লবকে দুর্বলতা ও বিলুপ্তি থেকে রক্ষা করার অন্যতম প্রধান কারণ। বহু দেশের বিপ্লবী চিন্তাগত বা আদর্শিক ঐক্যের অভাবে আপোষকামিতা আর নানা ধরনের ঘরোয়া দ্বন্দ্বের শিকার হয়ে কিছুকাল পরই নিষ্ক্রিয় ও বিলুপ্ত হয়ে গেছে।
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনেয়ির মতে, ইরানের ইসলামী বিপ্লবের টিকে থাকা এবং অব্যাহত সাফল্য ও অগ্রগতির কারণ হল এ বিপ্লবের বাণীগুলোর সত্যতা ও বাস্তবতা। দুনিয়ার বহু বিপ্লব বা অভ্যুত্থানে ক্ষণস্থায়ী হওয়ায় সংশ্লিষ্ট জাতিগুলোর অবস্থা আগের চেয়েও খারাপ হয়েছে বা তারা আগের মন্দ অবস্থায় ফিরে যেতে বাধ্য হয়েছে, কিন্তু সত্যের বাণী এমন নয়, তা চিরস্থায়ী হয়। ইরানের ইসলামী বিপ্লব খাঁটি মুহাম্মদ ইসলামের কার্যকারিতা তুলে ধরতে সক্ষম হয়েছে। পশ্চিমা মতাদর্শগুলোর ব্যর্থতার প্রেক্ষাপটে ইসলাম যে রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্র সহ জীবনের সব ক্ষেত্রে সংকট ও অচলাবস্থা দূর করতে পারে তা তুলে ধরেছে ইরানের ইসলামী বিপ্লব।
وطن رها شد ز بیم و خطر صبح پیروزی مبارک باد این ستم سوزی مبارک باد
ডক্টর মিশেল জনসন বলেছেন, ইরানের ইসলামী বিপ্লব ষোলো শতকের পর পশ্চিমাদের উপর মুসলমানদের প্রথম বিজয় হিসেবে স্বীকৃত। এই বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মূল চালিকা শক্তি হল ইসলাম নির্ভরতা। মার্কিন MIT বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম ফিশার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ইসলামী বিপ্লবের প্রভাব সম্পর্কে বলেন, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের কাছে বিপ্লব কেবল একটা রাজনৈতিক বা অর্থনৈতিক বিপ্লব ছিল না, একই সঙ্গে তা ছিল আধ্যাত্মিক এবং ইসলামী বিপ্লব। ফলে সরকার, শাসন ব্যবস্থা এবং সামাজিক আচরণের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের প্রত্যাশা দেখা দেয়। রুশ রাজনীতিবিদ সের্গেই বাবুরিন বিপ্লবে ইসলামের ভূমিকা সম্পর্কে বলেছেন, ইসলামী বিপ্লব কেবল ধর্মীয় কোনো বড় আন্দোলনই নয়, বরং মানুষের স্বাধীনতা ও মুক্তির জন্য সামাজিক ন্যায়ভিত্তিক একটি রাজনৈতিক পট পরিবর্তন।
ইরানের সর্বোচ্চ নেতার মতে, ইসলামী বিপ্লবের সাফল্যের আরও একটি বড় কারণ হল মানুষের প্রকৃতি ও ফিতরাতের সঙ্গে সমন্বয়। কোটি কোটি মানুষের অন্তরকে একটি বিশেষ আদর্শের দিকে আকৃষ্ট করা সহজ কাজ নয়। যখন কোনো নেতা মানুষের অন্তরের প্রিয় কথাটি বলেন ও খোদার পক্ষ হয়ে কথা বলেন, তখন মানুষের মন সেদিকে আকৃষ্ট হয়। খোদাই শক্তি কোটি কোটি মানুষের হৃদয়কে একমুখী করলেই তখন ঘটে যায় বিপ্লব। 22 বাহমান বা 11 ফেব্রুয়ারিতে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় বেশিরভাগ ইরানের অংশগ্রহণ তথা কয়েক কোটি মানুষের শোভাযাত্রা এবং প্রতিবছর এ শোভাযাত্রায় ইরানিদের অংশগ্রহণের মাত্রা বৃদ্ধির কারণও হল এটা যে এ বিপ্লবের নীতি ও স্লোগান জনগণের তথা মানবীয় প্রকৃতির সাথে সঙ্গতিপূর্ণ। আর তাই এই বিপ্লবের নীতি ও স্লোগান স্থায়ী হচ্ছে এবং আগের চেয়েও বেশি জনপ্রিয় হচ্ছে।
সামরিক শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, বাণিজ্য, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ সামাজিক ও সাংস্কৃতিক নানা ক্ষেত্রেও ইসলামী ইরান আজ আলোচনার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। ইরান নিজের তৈরি একাধিক কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে মহাকাশে। মার্কিন সন্ত্রাসী হামলায় ইরাকে ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডের বদলা নিতে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান যে নিখুঁত মানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাতে ভবিষ্যতে বিশ্বের কোনো পরাশক্তি ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর কথা হয়তো চিন্তাও করতে চাইবে না। অবশ্য ইরানের সামরিক শক্তি জোরদারের প্রচেষ্টা কেবলই প্রতিরক্ষামূলক।
Allah, 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 Allah.
ইরান আজ বিশ্বের সবচেয়ে নিরাপদ রাষ্ট্র। এ রাষ্ট্রের শহরগুলোতে একজন তরুণীও গভীর রাতে চলাফেরা করতে পারেন নিরাপদে। ব্যবসায়ী, পুঁজি বিনিয়োগকারী, বিদেশি পর্যটক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকসহ সব শ্রেণীর জনগণের জন্য নিরাপত্তার দ্বীপ হল ইরান।
বিশ্বের সবচেয়ে স্বাধীন পররাষ্ট্রনীতির অধিকারী হল ইরান। দেশটি আজ পরিপূর্ণ অর্থেই স্বাধীন। ইরানের স্বাধীন পররাষ্ট্রনীতি শান্তির জন্য নিবেদিত। যখনই কোনো মুসলিম বা অমুসলিম দেশ সাম্রাজ্যবাদের হামলার শিকার হয়েছে, তখনই ইসলামী ইরান তার প্রতিবাদ করেছে। ইসলামী ইরানের ক্ষমতার কাঠামো, রাজনীতি ও সংস্কৃতি বাইরের শক্তিগুলোর মাধ্যমে নিয়ন্ত্রিত ও প্রভাবিত নয়। বিশ্বের অন্যতম প্রধান ক্ষমতাধর দেশের শক্তিশালী নেতা হওয়া সত্ত্বেও ইরানের সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট এবং শীর্ষস্থানীয় নেতারা সবচেয়ে বিনয়ী ও জনদরদী। ইরানের সংসদ ও সরকারের রয়েছে জনগণের কাছে জবাবদিহিতার কার্যক্রম।
সামাজিক নিরাপত্তা ও বিচার বিভাগের স্বাধীনতার দিক থেকেও ইরান আজ বিশ্বের শীর্ষস্থানীয় দেশ। দেশটির নেতৃবৃন্দের ক্ষুধাভীতি ও সততাও শীর্ষ পর্যায়ের। ইরানই বিশ্বের একমাত্র ইসলামী গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে প্রতিবছর কোনো না কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। ইরানের সংবিধান অনুযায়ী দেশটির ধর্মনিরপেক্ষ বা ইসলাম বিরোধী কোনো দল গঠন নিষিদ্ধ। ইরানে ইসলামী বিপ্লব বিজয়ী হওয়া সত্ত্বেও এর স্থপতি মরহুম ইমাম খোমেনি দেশটির শাসন ব্যবস্থা ইসলামী প্রজাতন্ত্র ভিত্তিক হবে কিনা এবং নতুন সংবিধানের প্রতি জনগণের সমর্থন আছে কিনা তা গণভোটের মাধ্যমে যাচাই করে নিয়েছিলেন। ইরানের ভোটারদের 98% ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও সংবিধানের পক্ষে ভোট দিয়েছিলেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে প্রকৃত ইসলামী ব্যবস্থা বা ইসলামী শাসনও জোর করে চাপিয়ে দেওয়া যায় না জনগণের উপর।
ইরান 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 একবার মুসলসল হো, ইরান 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 একবার মুসলসল হো, ইরান 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 মুশতে শদে বর এইবান, মুশতে শদে বর এইবান, ইরান 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 একবার মুসলসল হো, মুশতে শদে বর এইবান।
ইসলামী ইরানের জনগণের প্রতি ইসলামী সরকারের অশেষ শ্রদ্ধাবোধের কারণে জনগণও এই বিপ্লবকে টিকিয়ে রাখার জন্য সব ধরনের ত্যাগ ও কষ্ট স্বীকার করেছে। এই দেশটিতে নানা রাজনৈতিক গোষ্ঠী ও ধারা বা উপধারা থাকলেও সব ধারার অনুসারী জনগণ ইসলামী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার সমর্থক। আর তারই প্রমাণ পাওয়া যায় প্রতি বছর ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীতে গণ শোভাযাত্রায় সারা দেশের সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ থেকে। এমনকি ইরানের অমুসলিম সম্প্রদায়ের লোকেরাও এই শোভাযাত্রায় অংশ নিয়ে থাকেন। কিন্তু সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রিত প্রচার মাধ্যমগুলো এই শোভাযাত্রায় সর্বস্তরের কোটি কোটি ইরানের অংশগ্রহণের খবরকে যথাযথভাবে প্রচার করে না।
ইরানিদের মধ্যে যে আত্মবিশ্বাস জন্মেছে তা পশ্চিমা শক্তিগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ইরানের নিজস্ব শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা পরমাণু প্রযুক্তি সহ নানা ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। তাই আতঙ্কিত পশ্চিমা শক্তিগুলো ইরানকে একটি আগ্রাসী রাষ্ট্র ও জাতি হিসেবে তুলে ধরার জন্য অপপ্রচার চালাচ্ছে। অথচ 1987 ইরান মধ্যপ্রাচ্যে শান্তির একটি দীর্ঘমেয়াদী প্রস্তাব দিয়েছিল। ইরান বিশ্ব শান্তির জন্য জাতিসংঘে গুরুত্বপূর্ণ দুটি প্রস্তাব দিয়েছে। প্রথমত, পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গড়া ও দ্বিতীয়ত, বিশ্ব থেকে গণবিধ্বংসী অস্ত্র নির্মূল করা। এছাড়াও ইরান প্রকৃত ফিলিস্তিনিদের অংশগ্রহণে একটি গণভোটের মাধ্যমে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর দাবি জানিয়ে আসছে। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল গায়ের জোরে ফিলিস্তিনকে দখলে রাখতে চায় বলেই ইরান প্রতিরোধ সংগ্রামীদের সহায়তা দিতে বাধ্য হচ্ছে। এসব দৃষ্টান্ত থেকেই বোঝা যায় যে ইরান মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য কত বেশি নিবেদিত।
শ্রোতা ভাই বোনেরা, ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে সবাইকে আবারও অজস্র শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ আলোচনা।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গে হোক আপনার আমার।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতাবন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। 11 ফেব্রুয়ারি রোববার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে শিরোনামগুলো জানিয়ে দেব। ঢাকার পত্রপত্রিকার শিরোনাম, জেলখানা থেকে সূচির চিঠিতে দুর্দশার বর্ণনা দৈনিক মানব জমিন, ভারতে বিচার শেষ হলে পি কে হালদারকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে, দুদক আইনজীবী দৈনিক নয়াদিগন্ত, আখেরি মোনাজাত, আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত তুরাগ তীর দৈনিক কালের কণ্ঠ, ধুমধুম ও টেকনাফ সীমান্তের ওপারে ফের গোলাগুলির শব্দ দৈনিক ইত্তেফাক, পাকিস্তানের নির্বাচনে কারচুপি যা বলল মার্কিন প্রতিনিধি পরিষদ দৈনিক যুগান্তর। কলকাতার পত্রপত্রিকার শিরোনাম, লিপস এন্ড বাউন্স কিসের ব্যবসা করে, কারখানা কোথায় প্রথমবার মুখ খুললেন অভিষেক দৈনিক আনন্দবাজার পত্রিকা, সন্দেশখালীতে আটক সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার দৈনিক সংবাদ প্রতিদিন, কৃষকদের দিল্লি চলো আন্দোলন ঘিরে হাই অ্যালার্ট জারি রাজধানীতে দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত। দৈনিক ইত্তেফাক লিখেছে, মিয়ানমারে অভ্যন্তরে আরাকান রাজ্যে চলা সংঘাত থেকে ছড়ে আসা মর্টার শেল ও গুলির শব্দে দিনের পর দিন এপারের সীমান্তবর্তী মানুষের মধ্যেই আতঙ্ক বেড়ে চলছে। ফের ধুমধুম ও টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলির শব্দে এপার কেঁপেছে। শনিবার ভোর থেকে বেলা 11টা পর্যন্ত ওপারের সংঘাত থেকে টেকনাফের ওয়াইকেং সীমান্ত পেরিয়ে এপারে মানুষের বসত ঘুরে এসে পড়ল চারটি গুলি ও ধুমধুমে পড়ে মোটর শেল। এরপর কিছুটা ফায়ার বন্ধ থাকলেও 11 ফেব্রুয়ারি রোববার ভোর ও সকালে ধুমধুম ও টেকনাফের ওয়াইকং ও দমদরিয়া পয়েন্টের ওপারে ফের গোলাগুলির শব্দ এপারে শোনা গেছে। ধুমধুমের বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, গত শনিবার মিয়ানমারের ওপার থেকে অবিস্ফোরিত একটি মোটর শেল এপারে তুমরঙ্গে এসে পড়েছে। এরপর রাতে তুমরু হিন্দি পাড়ার উপরে থেমে থেমে গোলাগুলির ফায়ারের শব্দ এপারে ভেসে আসল। দৈনিক কালের কণ্ঠ লিখেছে, ইয়াল্লা পুরি ইনসানিয়াত কো হেফাজত ফরমা, ইয়াল্লা পুরি উম্মত পর রহম ফরমা, ইয়াল্লা তু হাম পর রাজি হোজা, ইয়াল্লা হামারে দিল কো ইসলাম পর কবুল ফরমা, ইয়াল্লা সব লোক কো হেদায়ত নসিব ফরমা, ইয়াল্লা পেরেশানি কো দূর ফরমা, ইয়াল্লা ইস্তামা কো কবুল ফরমা, ইয়াল্লা সব লোক কো মোনাজাত কবুল ফরমা। এসব গভীর আকুতি মিনতি, নিজেকে আত্মসমর্পণ, অশ্রুসিক্ত আখিরি মোনাজাতের মধ্য দিয়ে দিল্লি নিজামুদ্দিন মার্কাজের তত্ত্বাবধানে আজ রোববার শেষ হল মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মিলনমেলা বিশ্ব তাবলিগ জামাত বিশ্ব ইস্তেমার 57তম আসর। লাখো মানুষের কাঙ্ক্ষিত আখেরি মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের দিল্লি মারকাজের শীর্ষস্থানীয় আলেমে দিন মাওলানা সাদ আহমেদ কান্দলভির বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্দলভি। সকাল থেকে দিক নির্দেশনামূলক বয়ানের পর লাখো মানুষের প্রতীক্ষার অবসান ঘটে বেলা 11:17। বেলা 11:17 থেকে শুরু করে 11:43 পর্যন্ত 26 মিনিট মোনাজাত হয়। 26 মিনিট স্থায়ী অগণিত জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তুলেন মহান আল্লাহর দরবারে। দৈনিক নয়াদিগন্ত লিখেছে, দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, ভারতে এক অর্থ পাচারের মামলার হোতা প্রশান্ত কুমার হালদারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুদক খুবই সচেতন আছে। বর্তমানে পশ্চিমবঙ্গের বিশেষ জজ আদালতে তার বিচার প্রায় শেষ পর্যায়ে। বিচার শেষ হলে পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে দুদক সর্বোচ্চ চেষ্টা চালাবে। রোববার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী খুরশিদ আলম খান এসব কথা বলেন। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তা পাচারের মামলায় 4 বছরের সাজার বিরুদ্ধে প্রশান্ত কুমার বা পি কে হালদারের বান্ধবী অনিন্দিতা মৃধা এবং তার বাবা সুকুমার মৃধা হাইকোর্টে আপিল করেছেন। আপিলে তারা সাজা বাতিল চেয়েছেন। রোববার বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আপিল দায়ের করা হয়েছে। তাদের আইনজীবী হলেন অ্যাডভোকেট প্রণয় কান্তি রায়। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। দৈনিক মানবজমি লিখেছে, জেলখানা থেকে ছেলে কিম অরিসের কাছে চিঠি লিখেছেন মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সুচি। এতে তিনি কারাগারে যে দুর্দশার শিকারে পরিণত হচ্ছেন তার বর্ণনা করেছেন। সুচি জানিয়েছেন তিনি পর্যাপ্ত চিকিৎসার সুবিধা পাচ্ছেন না, দাঁতের এবং শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন। এ অবস্থায় সুচির স্বাস্থ্যগত সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিম অরিস। এ খবর দিয়েছে অনলাইন ভয়েস অব আমেরিকা। দৈনিক যুগান্তর লিখেছে, পাকিস্তানে নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার, দুদিনও প্রকাশ হয়নি পূর্ণাঙ্গ ফল। দীর্ঘ বিলম্বকে অস্বাভাবিক বলেছেন বিশ্লেষকরা, এমনকি এই বিলম্বের কারণে নির্বাচনে কারচুপির অভিযোগ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এবার নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে কথা বলেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ও রিপাবলিকান সদস্য মাইকেল ম্যাককল পাকিস্তানের নির্বাচন নিয়ে কথা বলেছেন খবর ডনের। মাইকেল ম্যাককল নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের জন্য পাকিস্তানিদের জনগণের প্রশংসা করেছেন। তিনি বলেন, নির্বাচনে কারচুপি বা দুর্নীতির যে কোনো অভিযোগের অবশ্যই পূর্ণ তদন্ত করতে হবে, এ ঘটনায় যারা জড়িত তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। ম্যাককল বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের জনগণের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অধিকারকে সমর্থন করে, যা আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানায়। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্স নিয়ে রাজনীতি থেকে বিচার ব্যবস্থার পরিসরে আলোচনা প্রচুর, কিন্তু সেই সংস্থা কি করে, কিসের ব্যবসা তাদের, কোথায় কারখানা, এসব বিষয়ে এতদিন প্রকাশ্যে কিছু বলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্য তাকে সেভাবে প্রশ্ন করার অবকাশও পাওয়া যায়নি। আনন্দবাজার অনলাইনের প্রশ্নের জবাবে অভিষেক সেটা খুলাসা করেছেন। তৃণমূলের সেনাপতি জানিয়েছেন, লিপস অ্যান্ড বাউন্স তিনি তৈরি করেছিলেন 2009 সালে, গোড়ায় এটি ছিল পার্টনারশিপ ফার্ম। 2012 সালে এই সংস্থাটিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি করা হয়েছিল, যার অন্যতম ডিরেক্টর ছিলেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ জানিয়েছেন, শুরুতে লিপস অ্যান্ড বাউন্স কনসালটেন্সি সার্ভিস, শেয়ার ট্রেডিং, ব্র্যান্ডিং এর কাজ করত, এখন কি করে ওই সংস্থা। অভিষেক বলেন, লিপস অ্যান্ড বাউন্স মিনারেল ওয়াটার উৎপাদন করে। দক্ষিণ চব্বিশ পরগনার বাঁকড়াহাটে সেই জল প্যাকেজিং এর কারখানা রয়েছে। দৈনিক আজকাল লিখেছে, লোকসভা নির্বাচনের আগে কৃষকদের দিল্লি চলো আন্দোলন। আগামী 13 ফেব্রুয়ারি দিল্লি চলো ডাক দিয়েছে হরিয়ানার কৃষকদের প্রায় 200 সংগঠন। এর ফলে রীতিমতো অস্বস্তিতে পড়েছে বিজেপি। হরিয়ানায় ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। পাঁচকুলায় জারি করা হয়েছে 144 ধারা। সাধারণ মানুষকে মেন রোড এড়িয়ে যাতায়াত করতে বলা হয়েছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিতকরণ সহ একগুচ্ছ দাবিতে এ দিল্লি চলো ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলো। বলা হয়েছে আগামী 13 ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত নিষেধাজ্ঞা বজায় থাকবে। দিল্লি সীমান্তে কড়া নিরাপত্তায় রয়েছে পুলিশ। কৃষকদের মিছিল রুখতে ত্রিস্তরীয় ব্যারিকেড গড়ে তোলা হয়েছে। হরিয়ানা এবং পাঞ্জাব থেকে যাতে কৃষকরা দিল্লি পর্যন্ত পৌঁছাতে না পারেন, সে কারণে আগে থেকেই একাধিক ব্যবস্থা নিয়েছে পুলিশ। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুড়িয়ে নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানে ইসলামী বিপ্লবের 45তম বিজয়বার্ষিক উদযাপিত শোভাযাত্রাগুলোতে জনতার ঢল, বিপ্লবের প্রতি আনুগত্যের শপথ পুনর্ব্যক্ত করল ইরানি জনগণ। ইহুদিবাদী ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানালেন ইরানের প্রেসিডেন্ট রাইসি, ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়। ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি। এবং ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী দল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিলেন উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.